বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 20 নভেম্বর, 5 অগ্রহায়ণ এবং ফার্সি 30 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও ইসরায়েলের সেবাদান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে বলেছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা হোসেন দেহকা। ভারতের কর্ণাটক রাজ্যে শিগগিরই গরু জবাই বন্ধে আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সিটি রবি। এবং 27 বছর পর আর্মেনিয়ার কাছ থেকে অগদাম এলাকা ফিরে পেল আজারবাইজান, আনন্দে ভাসছে সারা দেশ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এ সংক্রান্ত এক দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়িদ খাতিবজাদে আজ বলেছেন এটা হলুদ সাংবাদিকতার আরেকটি উদাহরণ। তিনি বলেন, জো বাইডেনের টিমের সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং তিনি যোগাযোগের চেষ্টাও করেননি। যোগাযোগের খবর পুরোটাই বানোয়াট বলে তিনি মন্তব্য করেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তৃতীয় পক্ষের মাধ্যমে বাইডেনের টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। পত্রিকাটির খবরে আরও দাবি করা হয়েছে আব্বাস আরাকচি নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের কানে এটা পৌঁছাতে চেয়েছেন যে ইরানের সঙ্গে যে কোনো আলোচনার আগে তাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এর পরপরই ইরান আজ এ খবরের সত্যতা অস্বীকার করল। এর আগেও মার্কিন পত্রিকা তেহরানে আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে হত্যার খবর দিয়েছিল যা ছিল ভিত্তিহীন ও বানোয়া। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হোসেন দেহকান বলেছেন তার দেশ নিজের সামরিক শক্তি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে পশ্চিমা গণমাধ্যম যে খবর দিয়েছে, সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেহকান একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস যে খবর দিয়েছে, সে সম্পর্কে জেনারেল দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমিত আকারের ট্যাকটিক্যাল যে কোনো হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য ও আমেরিকার পক্ষে সে যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ইরানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, সে সঙ্গে নিচ্ছক গালগল্প করার জন্য আলোচনায় বসতে আগ্রহী নই। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA কে খেপিয়ে তোলার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল যেসব ভিত্তিহীন দাবি করছে তাকে তেহরান মোটেও পাত্তা দেয় না। একথা বলেছেন ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা IAEA-র ত্রৈমাসিক বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের আলোকে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখার পর চারজনকে আটক করেছে র্যাব। র্যাবের ওই অভিযানে অস্ত্রশস্ত্র ও জেহাদি বই উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি বাড়ি ঘেরাও করে আজ শুক্রবার সকাল 10:45 চারজনকে আটক করেছে র্যাব। আটক চারজন হলেন কিরণ ওরফে হামিম ওরফে শামিম, নাইমুল ইসলাম, আতিউর রহমান ও আমিনুল ইসলাম। র্যাব বলছে অভিযানের পর ওই বাড়ি থেকে পিস্তল, গান পাউডার, প্রশিক্ষণ সামগ্রী এবং দেশীয় অস্ত্র ও জেহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র মতে উকিলপাড়া এলাকায় ফজলুল হক নামের একজন শিক্ষকের বাড়িতে দীর্ঘদিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। এর মধ্যে গত কয়েক মাস আগে বগুড়া থেকে দুজন অপরিচিত লোক সেখানে বসবাস করতে শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব গতকাল দিবাগত রাত থেকে পুরো উকিলপাড়া এলাকা ঘিরে ফেলে। পরে আজ শুক্রবার ভোর 5:30 দিকে শুরু হয় অভিযান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এর মধ্যে র‍্যাব ওই বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। পরে সকাল 10:45 দিকে চারজনকে আটক করে র‍্যাব। র‍্যাবের 12-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, ওই বাড়িটি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত থেকে অভিযান চালানো হয়। এই অভিযানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের কর্ণাটক রাজ্যে শিগগিরই গরু জবাই বন্ধে আইন তৈরি করা হবে বলে দাবি করেছেন বিজেপি নেতা সিটি রবি। অন্যদিকে বিজেপি শাসিত হরিয়ানা সরকার গরু চোরাচালান ও গরু জবাই বন্ধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শীঘ্রই আইন তৈরি করা হবে বলে সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা সিটি রবি মন্তব্য করেছেন। তিনি আজ শুক্রবার এ সংক্রান্ত মন্তব্য করেন। বিজেপি মহাসচিব ও দলটির মহারাষ্ট্র, গোয়া ও তামিলনাড়ুর দায়িত্বশীল সিটি রবি বলেন, শীঘ্রই গরু জবাই নিষেধাজ্ঞা কর্ণাটকে বাস্তবে পরিণত হবে। তিনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু চৌহানকে অনুরোধ করেছি গরু জবাই বন্ধে কর্ণাটক গবাদি পশু জবাই রোধ ও গবাদি পশুর সংরক্ষণ বিল মন্ত্রিসভায় পাশ করান, যাতে এটি আসন্ন বিধানসভা অধিবেশনে পাশ করানো যায়। অন্যদিকে বিজেপি শাসিত হরিয়ানা সরকার গরু চোরাচালান ও গরু জবাই বন্ধ করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার হরিয়ানা গোসেবা কমিশনের বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার গরু চোরাচালান ও গরু জবাই বন্ধের জন্য প্রত্যেক জেলায় 11 জন সদস্য সমন্বিত একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ওই টিমে সরকারি ও বেসরকারি আধিকারিকদের সামিল করা হবে। বিশেষ টাস্ক ফোর্সে পশুপালন বিভাগ, স্থানীয় সংস্থার পাশাপাশি পুলিশ সদস্যদেরও রাখা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, ওই টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হবে গরু চোরাচালান ও গরু জবাইয়ের বিষয়ে স্থানীয় পর্যায়ে মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতার রিপোর্ট। 27 বছর পর অগদাম অঞ্চল ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে আজারবাইজান। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত অগদাম অঞ্চলে আজ আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে। তারা আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লায়লা আবদুল্লাহা এক টুইটার বার্তায় লিখেছেন, 27 বছরের অনুশোচনার অবসান হয়েছে। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবারও মায়ের কুলে ফিরে এসেছে। নিজের ভূখণ্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি, তারা আনন্দ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 27 বছর আগে যেসব আজারি ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছিল, এখন তারা ফিরে আসতে পারবে, তাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড তুনুইয়ান পদত্যাগ করেছেন। সরকারি সূত্রে বরাত দিয়ে সেদেশের পত্রিকাগুলো এখবর জানিয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা ভাগারশাক হারুতিও নিয়ানকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। এর আগে 1999 থেকে 2000 সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। জর্দান নদীর পশ্চিম তীর অধিকৃত গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সফরের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ ও সিরিয়া। দামেস্ক ও আরব লীগ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গত 7 দশক ধরে সব মার্কিন সরকার তেল আবিবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিলেও এখন পর্যন্ত কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোলান মালভূমি সফর করেননি। বৃহস্পতিবার মাইক পম্পেও সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রা বিরতি করেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে। আরব লীগ বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে পম্পেওর সফর সব ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের তীব্র নিন্দা জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী বলে জানিয়েছে সেদেশের সংসদের আল ফাতা জোট। জোটের সংসদ সদস্য মুখতার আল মুসাবি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ভাব দেখাচ্ছে যে গ্রিন জোনে হামলার পেছনে রয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। তারা এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চায়, কিন্তু এর পেছনে রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, তারাই এ কাজ করাচ্ছে। গ্রিন জোনেই মার্কিন দূতাবাস অবস্থিত। তিনি আরো বলেছেন, মঙ্গলবার রাতের রকেট হামলার সঙ্গে প্রতিরোধ সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই। এই হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে 12টি শর্ত আরোপ করেছিলেন তার একটিও পূরণ হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে মার্ফি এক টুইটার বার্তায় লিখেছেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির সঙ্গে আলোচনায় বসতে 12টি শর্ত আরোপ করেছিলেন। অথচ ইরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই রাজি হয়নি এবং এর ফলে পম্পেওর 12টি শর্তই অধরা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেয়ার পর ট্রাম্প প্রশাসনই ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে এবং এজন্য মাইক পম্পেও তেহরানকে 12টি শর্ত বেঁধে দেন। কিন্তু তেহরান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, চাপের মুখে দেশটি আলোচনায় বসবে না এবং মার্কিন সরকার পরমাণু সমঝোতায় না ফেরা পর্যন্ত কোনো আলোচনা হবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদেই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শেষ মুহূর্তে নজিরবিহীনভাবে দখলদার ইসরায়েলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ইহুদিবাদী লবিং গ্রুপকে খুশি করতে ইসরায়েলের সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। এ সম্পর্কে একটি প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল জর্দা নদীর পশ্চিম তীর ও অধিকৃত গোলান মালভূমিতে সফর করেন, যা ছিল নজিরবিহীন। কেননা ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গত 7 দশক ধরে সব মার্কিন সরকার তেল আভিভকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিলেও এখন পর্যন্ত কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোলান মালভূমি সফর করেননি। মাইক পম্পেও শুধু ইসরায়েলকে খুশি করার জন্যই সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রা বিরতি করেন। গোলান সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, গোলান মালভূমির উপর ইসরায়েলের মালিকানার প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওই অঞ্চলের ওপর ইসরায়েলের কর্তৃত্বকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জর্দা নদীর পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রা বিরতিকালে বলেছেন, মার্কিন সরকার জর্দা নদীর পশ্চিম তীরে উৎপাদিত পণ্য সামগ্রীকে ইসরায়েলের তৈরি পণ্য হিসেবে গণ্য করবে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারবেন। এ স্বল্প সময়ের মধ্যে তিনি যতটা সম্ভব এমন সব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন যাতে ইসরায়েলের কোনো দাবি অপূর্ণ না থাকে। ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ হাসান হানিজাদে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ের পেছনে ইহুদিবাদী লবির কাছে তিনি ঋণী ছিলেন। এ কারণে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে প্রবেশ করতে পারলে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের অবস্থানকে জোরদার করবেন। বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প গত 4 বছরের শাসনকালে এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যাতে কেবল ইসরায়েলের স্বার্থই রক্ষিত হয়। তিনি অবৈধভাবে এবং জাতিসংঘ ইশতেহার উপেক্ষা করে গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন, যা এর আগে কোনো প্রেসিডেন্টই এতটা দুঃসাহস দেখাননি। ট্রাম্প সবচেয়ে বড় যে খেদমত ইসরায়েলকে করেছেন সেটা হচ্ছে তিনি বাইতুল মুকদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জর্দান নদীর পশ্চিম তীরের একটি বিরাট অংশকে ইসরায়েলের বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। তবে আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তারপরও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের সেবা দিয়ে যাচ্ছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যু বেড়েছে। হাসপাতালে রোগীদের জন্য সিট পাওয়া যাচ্ছে না। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ এবং করোনাজনিত মৃত্যু গত 3 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জটিল রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে হাসপাতালে। অসুস্থ স্বজনকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে রোগীর নিকট আত্মীয়দের। হাসপাতালে সিট না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে।
আমার বাবার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন ওনার অক্সিজেন সাপোর্টে খুব প্রয়োজন ছিল। আমরা অক্সিজেন নিয়ে অনেক হসপিটালে ঘুরছি কিন্তু কোথাও কোনো সিট পাইনি।
আমার মা আজকে 10 দিন যাবত অসুস্থ, তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কোথাও ভর্তি হতে পারছি না, পরে এখানে যেভাবে হোক ম্যানেজ করে ভর্তি হয়েছি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বেড খালি পাওয়া গেলেও এ সপ্তাহে হাসপাতালে বেডের সংখ্যার চেয়ে রোগী বেশি আসছে, তাই অনেককেই ভর্তি দেওয়া যাচ্ছে না। এমনটি জানিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন।
গত সপ্তাহে আমাদের এখানে কিছু কিছু সিট খালি থাকতো, এখন আমরা সিট মানে সিট সংখ্যা যে পরিমাণ আছে পেশেন্ট আছে তা অনেক বেশি পরিমাণে আসতেছে। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে যাদের আইসিইউ লাগবে, আইসিইউতে আমরা সিট দিতে পারছি না।
এই অবস্থায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরো সংকটজনক হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যখন একটা পেশেন্ট দরকার হচ্ছে তখন আইসিইউ পাওয়া যাচ্ছে না, তো সময় থাকতে যদি সতর্ক না হয় শেষ মোমেন্টে আইসিইউ খুঁজেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।
তাই শীতের প্রকোপ আসার আগেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পাশাপাশি জনসচেতনতার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখাবার কারণে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। তীব্র শীতের আগেই সচেতনতার পরামর্শ দিয়েছেন তারা।
ভুলে গেলে চলবে না, করোনা কিন্তু আমরা ভুলে যেতে পারি, করোনা কিন্তু আমাদের ভুলে নাই। এখন ইমিডিয়েটলি স্টেপ আমাদের নিতে হবে, আমাদের নিজেদের থেকে যথেষ্ট সতর্কতামূলক আমাদের ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত 29 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল 9,404 জন। পরবর্তী সপ্তাহে অর্থাৎ নভেম্বরের 5 থেকে 11 পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 11,189-তে, আর গত সপ্তাহে বুধবার পর্যন্ত তা 13,442-এ পৌঁছে যায়। গত মঙ্গলবার করোনায় সারা দেশে মারা গেছেন 39 জন, যা গত 2 মাসে সর্বোচ্চ। আজ শুক্রবার করোনা বিষয়ক সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইসলামী ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে বলেছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা হোসেন দেহকান। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ভারতের কর্ণাটক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করতে শিগগিরই আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সিটি রবি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে এবং আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।